Check engine, ABS, or maintenance light on? Take the guesswork out of your warning lights with O'Reilly Veriscan. The service is free and provides a report with solutions verified by ASE-certified master technicians. And if you need help, we could recommend a shop for you. Ask for O'Reilly Veriscan today.
Oh, 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 O'Reilly Auto Parts.
70-এর দশক, কলকাতা, মানে শুধু উত্তম সৌমিত্র বা ইস্ট বেঙ্গল মোহনবাগান তা তো নয়।
না না, একদমই না।
সেই সময়ে মানে রাজনৈতিক আর সাংস্কৃতিক এত আলোচনার মাঝেও এক সুইস লেখকের একটা বেশ অদ্ভুত তত্ত্ব রীতিমতো আলোড়ন ফেলেছিল।
এরিক ফন দানেকেন।
হ্যাঁ, এরিক ফন দানেকেন, তার বই দেবতা কি গ্রহান্তরের মানুষ।
হ্যাঁ,
এটা তো শুধু বইয়ের দোকানে না, বহু সাধারণ বাঙালি পাঠকের হাতে হাতে ঘুরত তখন।
একদম।
আজ আমরা সেই মানে আলোড়ন সৃষ্টিকারী তত্ত্ব নিয়েই কথা বলবো, আমাদের হাতে থাকা বিভিন্ন লেখা তথ্য সেগুলোর ভিত্তিতে আর কি।
ঠিক। ফন দানেকেনের ভাবনাটা ছিল মানে একেবারে অচেনা পথে হাঁটার মতো। তিনি বললেন, আচ্ছা, এই যে পুরাণের দেবতারা, এরা আসলে ভিন গ্রহ থেকে আসা উন্নত প্রাণী
যাদের আমরা ভুল করে দেবতা ভেবে বসে আছি।
হ্যাঁ, ঠিক তাই। তার বিখ্যাত বই চ্যারিয়টস অব দ্য গডস এই ধারণাকেই তো কেন্দ্র করে রেখা। আজকের এই আলোচনায় আমরা মানে ফন দানেকেনের মূল যুক্তিগুলো একটু খুঁটিয়ে দেখব,
বোঝার চেষ্টা করব কেন তার তত্ত্বটা এত জনপ্রিয় হলো।
হ্যাঁ, আর উৎসগুলোতে এই বিষয়ে যা যা বলা হয়েছে তার একটা বিশ্লেষণ করা যাক।
তাহলে শুরু করা যাক এরিক ফন দানেকেনকে দিয়েই। সুইস লেখক, একসময় হোটেল ব্যবসায়ীও ছিলেন শায়ার।
হ্যাঁ, তাই তো শোনা যায়।
যিনি বিশ্বজোড়া পরিচিতি পেয়েছিলেন তার এই বিতর্কিত প্রাচীন নভশ্চর তত্ত্বের জন্য। ষাটের দশকের শেষ দিকে যখন স্পেস রেস চলছে, মানুষ চাঁদে যাচ্ছে,
ঠিক সেই সময় মানে মহাকাশ যাত্রা যখন মানুষের কল্পনাকে বিশেষভাবে নাড়া দিচ্ছে, ঠিক তখনই তিনি এই ধারণাটা সামনে আনলেন। হ্যাঁ, তার মূল বক্তব্য ছিল এই যে প্রাচীনকালের অনেক স্থাপত্য, অনেক শিল্পকর্ম, পৌরাণিক কাহিনী
যেগুলোর ঠিকঠাক ব্যাখ্যা পাওয়া যায় না,
মানে রহস্যময়।
হ্যাঁ, রহস্যময়, সেগুলোর পেছনে ভিন গ্রহের প্রাণীদের হাত থাকতে পারে।
তার মতে এই প্রাচীন নভশ্চররা মানে ভিনগ্রহীরা আর কি প্রাগ ঐতিহাসিক যুগে পৃথিবীতে এসেছিলেন,
এসে মানব সভ্যতাকে এগিয়ে দিয়েছিলেন।
হ্যাঁ, এবং চলে যাওয়ার সময় এমন কিছু স্মৃতিচিহ্ন রেখে গেছেন যা আমরা আজও ভুল ব্যাখ্যা করি হয়তো।
আর এই তত্ত্বকে তিনি প্রকাশ করেন তার সেই সারা জাগানো বইতে 1968 সাল, এরিনা রোঙেন আন্দি চুকুফত।
বা ভবিষ্যতের স্মৃতি, যেটা আমরা ইংরেজিতে চ্যারিয়টস অব দ্য গডস আর বাংলায় দেবতা কি গ্রহান্তরের মানুষ নামে চিনি।
আর বইটা বেরোনোর পরেই তো
কি কাণ্ড,
অভাবনীয় ঘটনা, প্রায় 32টা ভাষায় অনুবাদ হল আর বিক্রি 7 কোটিরও বেশি কাপি।
ভাবা যায়, বিশেষ করে যখন শোনা যায় যে বইটার প্রথম খসড়া নাকি কেউ ছাপতেই চায়নি।
হ্যাঁ, একাধিক প্রকাশক নাকি ফিরিয়ে দিয়েছিলেন। শোনা যায় এর সম্পাদক উইলহেম রগার্সডর্ফ, উইলহেম উটারম্যান ছদ্মনামে পরিচিত ছিলেন তিনি, বইটা প্রকাশের আগে যথেষ্ট পরিমার্জনা করেছিলেন, মানে গুছিয়ে লিখেছিলেন আর কি।
হয়তো সময়টাও একটা ব্যাপার ছিল, তাই না? মহাকাশ নিয়ে মানুষের আগ্রহ তখন তুঙ্গে।
অবশ্যই, দ্য টাইমিং ওয়াজ পারফেক্ট।
আচ্ছা, এই যে বিশাল দাবিটা যে ভিনগ্রহীরা এসে মানব সভ্যতাকে প্রভাবিত করেছে, এর সপক্ষে তিনি কী রকম প্রমাণ বা উদাহরণ দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছিলেন তো। তিনি মূলত আঙ্গুল তুলেছিলেন সেই সব প্রাচীন নিদর্শনের দিকে যেগুলো মানে তার মতে তৎকালীন মানুষের পক্ষে একা একা তৈরি করা সম্ভব ছিল না।
যেমন?
যেমন ধরুন মিশরের বিশাল পিরামিড বা ইস্টার দ্বীপের ওই অতিকায় মোয়াই মূর্তিগুলো। ফন দানেকেনের প্রশ্ন ছিল, এত বিশাল পাথর, নিখুঁত জ্যামিতিক নকশা, এগুলো কি সেই যুগের সাধারণ প্রযুক্তি দিয়ে বানানো যায়?
তিনি কি বললেন, ভিনগ্রহীরা বানিয়ে দিয়ে গেছে?
তার ধারণা ছিল হয়তো তারা সরাসরি তৈরি করেছে অথবা তাদের দেওয়া জ্ঞান বা টেকনোলজি ব্যবহার করে মানুষ বানিয়েছে।
তার মানে তিনি প্রচলিত যে ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক ব্যাখ্যাগুলো আছে সেগুলোকে সরাসরি চ্যালেঞ্জ করছিলেন।
এক কথায় হ্যাঁ, তিনি শুধু স্থাপত্য নিয়েই থামেননি, আরও কিছু জিনিসের দিকে।
At Emory University, we believe in those with the ambition to achieve, the passion to learn, and the optimism to see the possibilities ahead. Founded on a belief that the wise heart seeks knowledge, an Emory education combines experiential learning in Atlanta and beyond with unrivaled collaboration and discovery, all to prepare you for a world that needs your leadership. Learn more at emory.edu.
ম্যাপকে দৃষ্টি আকর্ষণ করেছিলেন।
যেমন ওই পিরি রেইস ম্যাপ।
ঠিক ধরেছেন, ষোড়শ শতকের পিরি রেইস ম্যাপ। ফন দানিকেন দাবি করেন এই ম্যাপে নাকি অ্যান্টার্কটিকার বরফমুক্ত তটরেখা দেখানো হয়েছে,
যেটা নাকি একমাত্র আকাশ থেকে বা মহাকাশ থেকেই দেখা সম্ভব।
হ্যাঁ, তার দাবি ছিল এটাই। যদিও ম্যাপ বিশেষজ্ঞরা এই ব্যাখ্যার সাথে একেবারেই একমত নন, তারা বলেন এর অনেক সরল ব্যাখ্যাও আছে।
ও আচ্ছা।
আবার ধরুন পেরুর নাজকা মালভূমির ওই বিশাল রেখাচিত্রগুলো।
হ্যাঁ হ্যাঁ, যেগুলো শুধু আকাশ থেকেই বোঝা যায়।
ঠিক, তিনি প্রশ্ন তুলেছিলেন এগুলো কি ভিনগ্রনেদের স্পেসশিপ নামার জন্য রানওয়ে নাকি কোনো সিগন্যাল, সাংকেতিক চিহ্ন।
এছাড়াও তো তিনি বিশ্বের আরও নানা জায়গার কথা বলেছিলেন, মাল্টার ওই অদ্ভুত কাটরাটস বা দিল্লির কুতুব মিনারের কাছের মরচেবিহীন লোহার থামটা।
হ্যাঁ, সেই বিখ্যাত লৌহস্তম্ভ। এগুলো রহস্যময়তাকেই তিনি তার তত্ত্বের পক্ষে ব্যবহার করতে চেয়েছেন, মানে যেখানে রহস্য সেখানেই ভিনগ্রহী, এমন একটা যুক্তি আর কি।
বুঝলাম।
এমনকি প্রাচীন শিল্পকর্মেও তিনি ভিনগ্রহের ছায়া খুঁজেছেন। জাপানের কিছু প্রাচীন ডোগো মূর্তি আছে।
হ্যাঁ, দেখেছি ছবি, বেশ অদ্ভুত দেখতে।
তার মনে হয়েছিল ওগুলো স্পেস স্যুট পরা মহাকাশচারী। আবার মিশরের আবিদোসের মন্দিরের গায়ে কিছু খোদাই করা চিত্র দেখে তিনি দাবি করেন ওগুলো হেলিকপ্টার বা আধুনিক উড়ন্ত যানের মতো দেখতে।
সত্যি?
তার দাবি সেরকমই। মূল কথাটা হল ফন দানিকেন এই সমস্ত আপাতদৃষ্টিতে রহস্যময় নিদর্শনকে একটা সুতোয় বাঁধার চেষ্টা করেছিলেন। কি সেই সুতো? না, এগুলো সবই ভিনগ্রহী আগমনের প্রমাণ।
কিন্তু এগুলো তো নিশ্চয়ই অন্য ব্যাখ্যাও আছে, মানে প্রত্নতত্ত্ববিদ বা ইতিহাসবিদরা কি বলেন?
অবশ্যই আছে। বিজ্ঞানীরা বা ইতিহাসবিদরা এগুলোর প্রত্যেকটিরই ভিন্ন মানে পার্থিব ব্যাখ্যা দিয়েছেন। তারা ফন দানিকেনের এই ভিনগ্রহী তত্ত্বকে গুরুত্ব দেন না।
অর্থাৎ তিনি বিচ্ছিন্ন কিছু রহস্যকে জুড়ে দিয়ে একটা বড় গল্প তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু তিনি তো শুধু এই প্রাচীন জিনিসপত্র নিয়ে থাকেননি, ধর্ম আর পুরাণের জগতেও ঢুকে পড়েছিলেন।
হ্যাঁ, এবং এবাংই তার তত্ত্বের সবচেয়ে মানে বিতর্কিত এবং একই সাথে আকর্ষণীয় দিকগুলোর একটা। ফন দানিকেনের মতে পৃথিবীর প্রায় সমস্ত প্রধান ধর্ম আর পুরাণের উৎসটা কি না প্রাচীন মানুষের সাথে ভিন্নগ্রহীদের সাক্ষাৎকারের স্মৃতি।
মানুষ সেই ভিন্নগ্রহীদের উন্নত প্রযুক্তিকে অলৌকিক ভেবেছে আর তাদেরকেই দেবতা বা ঈশ্বর বলে পুজো করতে শুরু করেছে, এই রকম।
একেবারে ঠিক, এটাই তার মূল বক্তব্য।
যেমন বাইবেলের ওল্ড টেস্টামেন্টে পয়গম্বর এজেকিয়েলের দর্শনের কথা তিনি বলেছিলেন না, যেখানে উড়ন্ত চাকা আর স্বর্গমযানের বর্ণনা আছে।
হ্যাঁ, ফন দানিকেন সেগুলোকে সোজাসুজি স্পেসশিপের বিবরণ হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি আরও এগিয়ে গিয়ে বলেছেন সিনাই পর্বতে মোজেসের পাওয়া সেই ঈশ্বরের সিন্ধুক মানে আর্ক অব দ্য কভেনেন্ট,
হ্যাঁ,
সেটা আসলে ভিন্নগ্রহীদের সাথে যোগাযোগে যন্ত্র হতে পারে, মানে একটা কমিউনিকেশন ডিভাইস আর কি।
বাপরে, এমনকি বাইবেলে যে সদম আর গোমরা শহর ধ্বংসের কথা আছে
সেটাকে তিনি পারমাণবিক বিস্ফোরণের সাথে তুলনা করেছেন।
কি বলছেন! আচ্ছা, তাহলে তো ভারতীয় পুরাণের পুষ্পক রথ বা অন্য দেবদেবীর উড়ন্ত যান এগুলো একই যুক্তিতে।
অবশ্যই, ফন্দানি কিন্তু শুধু বাইবেল নয়, গ্রিক, মিশরীয়, ব্যাবিলনীয় থেকে শুরু করে ভারতীয় পুরাণ সবখানেই এমন বর্ণনা খুঁজেছেন যা তার মতে নভোযান বা স্পেসশিপের ইঙ্গিত দেয়।
তার যুক্তিটা কি ছিল? এগুলো শুধু গল্প নয়?
তিনি মনে করতেন এগুলো নিছক গল্পকথা নয়, বরং বাস্তব ঘটনার স্মৃতি। হয়তো সময়ের সাথে সাথে একটু বিকৃত হয়ে গেছে, মুখে মুখে বদলে গেছে, কিন্তু আসল ঘটনাটা ঘটেছিল।
এটাকে বিশ্বাসযোগ্য করার জন্য তিনি নাকি ওই কার্গো কাল্টের উদাহরণ দিতেন।
হ্যাঁ, দিতেন। এই কার্গো কাল্ট ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং,
একটু বুঝিয়ে বলবেন?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কিছু বিচ্ছিন্ন দ্বীপে, মানে যেখানে বাইরের জগতের সাথে প্রায় কোনো যোগাযোগই ছিল না, সেখানকার আদিবাসীরা বাস করত। তো যখন আমেরিকান বা জাপানি সৈন্যরা প্লেনে করে রসদ ফেলত, খাবার বা অন্যান্য জিনিসপত্র, তখন ওই দ্বীপবাসীরা, যারা আগে কখনো প্লেন দেখেনি, তারা ওই প্লেনগুলোকে আর ভেতরের মানুষগুলোকে দেবতা বা স্বর্গীয় যান ভাবতে শুরু করে।
আচ্ছা।
তারা নকল রানওয়ে বানাত, কাঠের প্লেন বানিয়ে পুজো করত, এই আশায় যে আবার আকাশ থেকে ওইসব জিনিসপত্র বা কার্গো আসবে।
মানে তারা টেকনোলজিটাকে জাদু ভেবেছিল।
ঠিক, ফন দানিকেন মনে করতেন প্রাচীন মানুষও ঠিক একইভাবে উন্নত প্রযুক্তির ভিনগ্রহীদের দেখে ভুল বুঝেছিল, তাদেরকে দেবতা ভেবে বসেছিল।
তার মানে তার মতে এই ভিনগ্রহীরা শুধু এসেই চলে যায়নি, রীতিমতো আমাদের সমাজে মিশে গিয়েছিল।
ফন দানিকেনের ধারণা ছিল আরও গভীর। তিনি মনে করতেন এই ভিনগ্রহীরা হয়তো পৃথিবীতে কলোনি বা উপনিবেশ স্থাপন করেছিল।
সত্যি?
হ্যাঁ, স্থানীয়দের মধ্যে কাউকে কাউকে শাসক বানিয়ে তাদের মাধ্যমে শাসন করত। যারা অনুগত তাদের পুরস্কৃত করত, শত্রুদের দমনে সাহায্য করত, অস্ত্র দিত, এমনকি দরকার পড়লে যুদ্ধও করত।
তিন মিলনের গল্প আছে,
সেগুলোকে তিনি আক্ষরিক অর্থে সত্যি বলে ধরেছিলেন। মানে তার মতে ভিন্নগ্রহীরা মানবজাতির জিনগত বিবর্তনেও ভূমিকা রেখেছে, হয়তো আমাদের ডিএনএতেও তাদের ছাপ আছে।
এটা তো সাংঘাতিক কথা।
তিনি এমনও বিশ্বাস করতেন যে এই ভিন্নগ্রহীরা একদিন ফিরে আসবে, হয়তো খুব শীঘ্রই, আগামী ২০ বছরের মধ্যেই। এমনকি তিনি হাজার হাজার বছর আগে স্বর্গে মানে মহাকাশে একটা বিশাল যুদ্ধের কথাও বলেছেন।
তার বইয়ের যে নাম ভবিষ্যতে স্মৃতি বা চ্যারিয়েটস অব দ্য গডস, এর পেছনেও তো একটা দারুণ কল্পনা ছিল। তিনি একটা কাল্পনিক সিনারিও বর্ণনা করেছিলেন, তাই না?
হ্যাঁ, এই কাল্পনিক দৃশ্যটা তার মূল বক্তব্য বুঝতে খুব সাহায্য করে। তিনি বলছেন, ভাবুন, আজ থেকে অনেক অনেক বছর পর মানুষ আলোর গতির কাছাকাছি চলতে পারে এমন ফোটন রকেট বানিয়ে ফেলেছে।
আচ্ছা,
সেরকম একটা বিশাল মহাকাশযান পাড়ি দিল দূর কোনো নক্ষত্রের দিকে। এবার আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী কি হবে? নবযানের ভেতরের সময় পৃথিবীর সময়ের চেয়ে অনেক ধীরে চলবে, টাইম ডাইলেশন।
ধরা যাক বহু বছর পর, মানে নবযানের হিসাবে হয়তো ১৪০-১৫০ বছর, কিন্তু পৃথিবীতে ততদিনে হাজার বছর পেরিয়ে গেছে। যানটা পৌঁছালো এমন এক গ্রহে যেখানে আদিম মানুষের বাস, অনেকটা আমাদের পৃথিবীর ৮০০০ বছর আগের মতো অবস্থা।
ঠিক, এবার ভাবুন সেই আদিম গ্রহের বাসিন্দাদের চোখে এই নভোচারীদের আগমনটা কেমন দেখাবে। আকাশ থেকে বিশাল একটা যান নেমে আসছে, তীব্র আলো, বিকট শব্দ।
তারা তো এদের দেবতাই ভাববে, আকাশ থেকে রথ নেমে এসেছে।
একদম, নভোচারীরা হয়তো তাদের ভাষা শিখবে, কিছুটা জ্ঞান দেবে, নৈতিকতা, প্রাথমিক বিজ্ঞান, হয়তো স্থানীয় নারীদের সাথে মিলিত হয়ে নতুন প্রজন্মের জন্ম দেবে, যারা ভবিষ্যতে হয়তো প্রযুক্তিবিদ হবে।
আর যাওয়ার সময় কিছু স্মৃতিচিহ্ন বা হয়তো কোনো যন্ত্র রেখে যাবে।
হ্যাঁ, যা সেই আদিম মানুষেরা সযত্নে রক্ষা করবে, হয়তো পাথরে খোদাই করে রাখবে বা মন্দির বানাবে, পিরামিড বানাবে।
ফন্ডানিকেন এই কাল্পনিক দৃশ্য দিয়ে বোঝাতে চেয়েছেন পৃথিবীতেও প্রাচীনকালে ঠিক এইরকমই কিছু ঘটেছিল।
হ্যাঁ, তার মতে পিরামিড, নাজকা রেখা বা পুরাণের উড়ন্ত রথের গল্প, এগুলো সবই সেই ভিনগ্রহী আগমনের ভবিষ্যতের স্মৃতি।
হ্যাঁ, এটা একটা খুব শক্তিশালী রূপক যা তার পুরো তত্ত্বটাকে একটা গল্পের মতো চেহারা দেয়।
চ্যারিয়টস অব দ্য গডস এর পরেও তো তিনি থেমে থাকেননি, আরও অনেক বই লিখেছেন, নানা জায়গায় অভিযানও করেছেন।
হ্যাঁ, একদম। যেমন তার আরেকটি খুবই বিতর্কিত বই হল দ্য গোল্ড অব দ্য গডস। এই বইতে তিনি দাবি করেন ইকুয়েডরের কুয়েভা দে লস তাইওস নামে এক গুহায় তিনি ঢুকেছিলেন।
কার সাথে?
জুয়ান মরিকাজ নামে একজনের সাথে। তিনি নাকি সেখানে এক বিশাল কৃত্রিম সুড়ঙ্গ ব্যবস্থা দেখেছেন, আর তার ভেতরে সোনার পাত, অদ্ভুত সব মূর্তি আর ধাতব ট্যাবলেটে লেখা এক বিশাল লাইব্রেরি।
সোনার লাইব্রেরি? সত্যি?
তার দাবি তো সেরকমই। তিনি মনে করতেন এগুলো ভিনগ্রহীদের তৈরি, যদিও এই দাবির সপক্ষে তিনি কোনো জোরালো প্রমাণ দিতে পারেননি। মজার ব্যাপার হল, জুয়ান মরিকাজ নিজেই পরে ফন্দানিকেনের এই বর্ণনাকে অসত্য বলেছিলেন।
ও, তার পরবর্তী বইগুলোতেও তিনি মোটামুটি একই সুরে কথা বলেছেন। যেমন দ্য গডস ওয়ার অ্যাস্ট্রোনটসে তিনি আবার জোর দিয়ে বলেছেন যে দেবতারা আসলে ভিন্নগ্রহী নভোচ্ছর ছিলেন।
এই সমস্ত তত্ত্ব মানে সত্যি হোক বা না হোক, এর সাংস্কৃতিক প্রভাবটা কিন্তু অস্বীকার করার উপায় নেই।
একেবারেই না, ফন্দানিকেনের তত্ত্বের প্রভাব কিন্তু অমেজিং, সুদূর প্রসারী। হলিউডে বিখ্যাত সিনেমা হয়েছে, যেমন স্টারগেট, টিভি সিরিজ হয়েছে, এনশিয়েন্ট এলিয়েন্স তো এখনও চলছে মনে হয়।
হ্যাঁ হ্যাঁ,
শুধু তাই নয়, বিশ্বজুড়ে বহু মানুষের কল্পনাকে এটা উস্কে দিয়েছে। ৭০-এর দশকে কলকাতায় তার জনপ্রিয়তার কথা তো আপনি শুরুতেই বলছিলেন।
হ্যাঁ, আমাদের বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যেও তো এর একটা ছালা দেখা যায়, তাই না?
অবশ্যই, হয়তো সরাসরি নয়, কিন্তু একটা প্রভাব তো পড়েইছে। সত্যজিৎ রায় থেকে শুরু করে নারায়ণ সান্যাল, সৈয়দ মুজতবা সিরাজ, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় বা উদ্রিশ বর্ধনের মতো লেখকদের কাজেও কিন্তু মাঝে মাঝে এই ঘরানার মানে ভিন্নগ্রহী বা উন্নত প্রাচীন সভ্যতার ধারণা এসেছে।
কিন্তু এত যে জনপ্রিয়তা, এত যে প্রভাব, তার সত্ত্বেও বিজ্ঞানীরা তো বরাবরই তার তত্ত্বকে মানে গুরুত্ব দেননি, বরং এটাকে সিউডো সায়েন্স বা ছদ্মবিজ্ঞান বলেছেন।
হ্যাঁ, বৈজ্ঞানিক মহল তার যুক্তি বা প্রমাণকে একেবারেই গ্রহণ করেনি। বিজ্ঞানীদের বক্তব্য হল, ফন দানিকেন তথ্যকে বিকৃত করেছেন, প্রমাণের ভুলভার ব্যাখ্যা দিয়েছেন, আর যেখানে সাধারণ বা স্বাভাবিক ব্যাখ্যা দেওয়া সম্ভব সেখানেও জোর করে ভিনগ্রহী তত্ত্ব টেনে এনেছেন।
ছদ্মবিজ্ঞান বলার কারণটা কি?
কারণ এর দাবিগুলো বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে যাচাই করা যায় না, আর উপস্থাপিত তথ্যেরও স্পষ্ট কোনো পোক্ত ভিত্তি নেই। তার অনেক তথ্যের উৎস খুব একটা নির্ভরযোগ্য নয়।
কিন্তু এই যে বিজ্ঞানীরা বাতিল করে দিলেন, তারপরেও তার জনপ্রিয়তা তো কমেনি, বরং বই লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে, তিনি অনেক পুরস্কারও পেয়েছেন, এর কারণ কি হতে পারে?
কারণটা সম্ভবত বেশ জটিল, মানে অনেকগুলো স্তর আছে। প্রথমত, মানুষের মনে অজানার প্রতি, রহস্যের প্রতি একটা স্বাভাবিক টান থাকে। পিরামিড বা নাজকা রেখার মতো জিনিসের রহস্য তো পুরোপুরি ভেদ হয়নি আজও। ফন দানিকেন সেই রহস্যের একটা বেশ রোমাঞ্চকর আর সহজবোধ্য ব্যাখ্যা হাজির করেছিলেন,
যা সাধারণ মানুষের ভালো লেগেছে।
ঠিক। দ্বিতীয়ত, তার লেখার ভঙ্গিটা খুব আকর্ষণীয়, গল্পের মতো করে বলেন, যা সাধারণ পাঠককে টানে। তৃতীয়ত, হয়তো অনেকে প্রচলিত ইতিহাস বা ধর্মের ব্যাখ্যায় ঠিক সন্তুষ্ট নন, তারা একটা বিকল্প আখ্যান, একটা অন্যরকম গল্প খুঁজে পান তার লেখায়।
সত্তরের দশকে যে বাঙালি পাঠকরা তার বই পড়তেন, তাদের মধ্যেও হয়তো এই রহস্যের প্রতি টান বা প্রতিষ্ঠিত ধারণাকে একটু চ্যালেঞ্জ করার ইচ্ছেটা কাজ করেছিল।
হতেই পারে।
তাহলে সব মিলিয়ে যদি আমরা দেখি, এরিক ভন দানিকেনের মূল ধারণাটা দাঁড়াচ্ছে, প্রাচীন দেবতারা আসলে ভিনগ্রহী। তারা পৃথিবীতে এসেছিলেন, আমাদের সভ্যতাকে প্রভাবিত করেছিলেন, আর তার প্রমাণ ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের স্থাপত্যে, শিল্পে, পুরাণে। তিনি এই সব বিচ্ছিন্ন সূত্রকে একটা বড় তত্ত্বের মালায় গাঁথার চেষ্টা করেছেন।
ঠিক। এটা এমন একটা তত্ত্ব যা বিজ্ঞান আর কল্পনার সীমারেখায় দাঁড়িয়ে আছে। তিনি প্রাচীন রহস্যগুলোর দিকে নতুন করে তাকাতে শিখিয়েছেন, প্রশ্ন করতে শিখিয়েছেন, যদিও তার পদ্ধতি আর সিদ্ধান্ত নিয়ে প্রচুর বিতর্ক আছে, থাকবেও।
হ্যাঁ, আমাদের আজকের এই আলোচনাও তো ছিল উৎসগুলোতে যেভাবে এই ধারণা আর তার প্রভাবের কথা বলা হয়েছে সেটার একটা পর্যালোচনা। কোনোভাবেই এই তত্ত্বকে সমর্থন বা বিরোধিতা করা আমাদের উদ্দেশ্য নয়।
একদমই তাই।
আলোচনার শেষে একটা অন্যরকম ভাবনা কি উস্কে দেওয়া যায়? ফন দানিকেনের একটা ধারণা ছিল না যে আমাদের ডিএনএর মধ্যেই হয়তো ভিনগ্রহীদের স্বাক্ষর লুকিয়ে আছে, সেই সুদূর অতীতের যোগাযোগের ফল হিসেবে?
হ্যাঁ, ছিল। যদিও এই ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি এখনও পর্যন্ত পাওয়া যায়নি, এটা তার আরও একটা জল্পনা মাত্র।
ঠিক।
কিন্তু এই ধরনের চিন্তা একটা খুব মৌলিক প্রশ্ন তুলে ধরে। যদি ধরেও নিই যে ফন দানিকেনের তত্ত্বগুলো শুধুই কল্পনা, তাহলেও এই প্রশ্নটা তো থেকেই যায়, মহাবিশ্বে আমরা কি সত্যিই একা?
আমাদের অতীত কি শুধুই পার্থিব?
হ্যাঁ, যদি ভিনগ্রহের প্রাণের অস্তিত্ব থাকে, তাহলে মানবজাতির সাথে তার কোনো সম্ভাব্য সংযোগের ধারণাটা আমাদের নিজেদের সম্পর্কে, আমাদের উৎস বা ভবিষ্যৎ সম্পর্কে কি নতুন ভাবনা যোগ করতে পারে? এই প্রশ্নটা নিয়েই না হয় আজকের শ্রোতারা একটু ভাবুন।